नये कृष्ण करो भक्त। अपना सब सुखा चुके इसे से काशीनगर चुके और अपनारा জগন্নাথপুরীতে রথযাত্রা হচ্ছে, 16 তারিখে রথযাত্রা সমাপ্ত
আরম্ভ হয়েছে।
হ্যাঁ, ওই দিনে মন্দির থেকে গুন্ডিচা মন্দিরেতে জগন্নাথ বলদেব শোভাযাত্রা।
এইবারে রথযাত্রার সময় প্রভুপাদের আবির্ভাবস্থলে জগন্নাথদেব একদিন ছিলেন, যার নাই ওখান থেকে।
পৌরাণিক ইতিহাস হচ্ছে আছে সাধু মারেন নাকি হরিদাস?
হ্যাঁ, পুরী মহারাজ
বস বস জিজ্ঞেস আমি পৌরাণিক ইতিহাস আছে সত্যযুগে ইন্দ্রদ্যুম্ন নামক একজন সম্রাট ছিল মধ্যপ্রদেশে কোথাও। একদিন 3-4 জন তীর্থযাত্রী তার কাছে আসে, তার রাজভবন। তখন তারা মহারাজকে বলে, মহারাজ, রাজা জিজ্ঞাসা, আপনারা কোথাও কোথা থেকে আসছেন? ওরা বললো যে সে আমরা ভারতের সব তীর্থ ঘুরে আসছি, কিন্তু আমরা এক জায়গা সমুদ্রের ধারে প্রায় নীল পর্বত, আর সেইখানে নীল মাধব একজন ঠাকুর আছে, ওনার দর্শন করলে আর ফিরতে হয় না, বৈকুণ্ঠে তুলি করে চতুর্ভুজ ধারণ করে চলে যায়। শুনে রাজা ইচ্ছা অনুযায়ী আমি যাই দর্শন করি। প্রথমে তিনি যে কোন জায়গাতে, ওরা বললো না চলে গেল কোন জায়গাতে, তখন তিনি চারি দিশাতে সমুদ্রের ধারে লোক পাঠান, আর পূর্ব দিকে তিনি তাহার পুরোহিতের ছেলে তাহাকে পাঠান,
বিদ্যাপতি,
বিদ্যাপতি, সে ওখানে যে খোঁজ খবর নিতে লাগলো যে সে কোথায় নির্মাণ হবে, সে সে গ্রামের যে মড়ক তাহার মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে, আর ওর কাছে জিজ্ঞাসা করলো যে তোমার বাবা কোথায় যায় দিনবেলা রাত্রি ফিরে তাহার গায়ে সুগন্ধ ভেরিয়ে পড়ে কোথায় যায়। সে বাবা তাহার কাউকে বললো না। তখন একদিন এই মেয়ে বলে যে বাবা আপনি কোন জায়গাতে যান, বলতে চাই না, বলে যে আমি বিষ খায় মরে যাব যদি না বলে।
আর একটাই মেয়ে, আর ছেলে পেলে আর কেউ নাই,
আর কোনো ছেলে নেই, আর ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। তারপরে ওর বাবা বললো যে আমি নীল মাধব বলে একজন ঠাকুর আছেন, তাহার তাহারই পূজা টুজা করি আর ওখান থেকে আসি, কেউকে বলি না। তখন বিদ্যাপতি বলে যে আমার পতিকে ওখানে নিয়ে যেতে হবে, বলে আমি কীরকম নিয়ে যাব, যে কোনো ভাবে। তখন তার চোখ বন্ধ করে দিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে নিয়ে গেছে, আর ওর মেয়েটায় স্পর্শ দিয়ে দিয়েছে হাতে, ওই ছড়াইতে ছড়াইতে চলে গেছে, যে পরবর্তীকালেতে এখানে ওই সরষ গাছ উঠে গেলে তাকে দেখে তুলে যাবে, দেখে পরে যাব। তখন ওখানে গিয়েছে, ওখানে যে মাধবকে দেখ দর্শন করে, ওখানে যে চোখ খুলে দিয়েছে দেখে অত্যন্ত স্তম্ভিত হয়ে গেছে। তারপরে সেটি পাশে পুকুর ছিল সামনে, ওই দিকে বেড়িতে বেড়িতে চলে গিয়েছে, আর ওর গানের মরণটি
শ্বশুর
কি নাম
শ্বশুর মশাই,
হ্যাঁ
বিশ্বাবসু,
বিশ্বাবসু, সে জঙ্গলেতে ফুল টুল চন্দন এইসব গুলিকে জোগাড় করতে পিছনে চলে গিয়েছে বাগান। সামনে দেখে যে পুষ্করণী, তার উপরে একটা গাছ আছে, ধারে ওই গাছের ডালের উপরে তো একটা কাক ছিল, সে ঘুমাইতে ঘুমাইতে জলে পড়ে গিয়েছে, আর জলে পড়ে গিয়েই বাস মৃত্যু হয়ে গেছে। আর সুন্দর দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করেছে, গরু এসেছে তার পিঠে চড়ে দিয়ে বেশ উঠে চলে গেছে। আমি তো অবভুক্ত এই স্থানের মহিমা। তখন সে নিজেই যাবে ওই গাছে চড়ে, আর মধ্যে
লাভ
ইতিমধ্যে আকাশবাণী হয়েছে, না না প্রাণ ছাড়ো না, তোমার দ্বারা বহু কিছু কাজ হবে। আর ইতিমধ্যে তার শ্বশুর মশাই এসে গিয়েছে, তারপরে ওখান থেকে নেবে এসেছে, আবার চোখ বেঁধে দিয়ে বাড়ি ফিরেছে, আর মেয়ের সঙ্গে বিবাহ হয়ে গেছে। আর তারপরে সেটি রাজাকে গিয়ে বললো যে অমুক জায়গা নীলমাধব আছে, আমি দেখে এসেছি। তখন রাজা তার চক্রঙ্গিনী সেনা আর তাহার স্ত্রী পুত্র পরিবার নিয়ে ওখানে যাত্রা করলেন, যে দর্শন করলেন। যখন ওখানে পৌঁছেন সমুদ্র বালি দিয়ে সব কিছু ঢেকে দিয়েছে, আর নীলমাধব পর্বতটাও বালির মধ্যে দেবে গিয়েছে, আর উঠছে না কোনো চিহ্ন না। তখন রাজা আর কি করবে, সমুদ্রের ধারে এসে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আর তপস্যা করতে হবে। তপস্যা প্রভাবতে ব্রহ্মা তাকে এসে নীলমাধবকে দর্শন করান, আর ফিরে আসুন। তখন পর্যন্ত কত রাজ পাল্টে গিয়েছে, তারপরে তিনি নাকে দর্শন করাতে বললেন যে আপনি পৃথিবীতে চলুন, আবার অনুগ্রহ যাচ্ছা আমি তিন ভাগে যাও, যাও তুমি তিনটি গাছে গুড়ি বইতে বইতে আসবে, তার উপরে চক্রের চিহ্ন থাকবে, আর তারপরে ওইটাকে নিয়ে এসে একজন কার্পেন্টার আসবে, আর সে এই বিগ্রহগুলিকে করবে। তখন রাজা সময় অনুসারে কাঠ ভেসে আসলো, তাহাকে দিয়ে দিতে হবে। এই যেদিনে ঠাকুরকে বাহার করা হয় গুন্ডিচা মন্দিরে, সেই দিনে এই রথযাত্রা, কিন্তু চৈতন্য মহাপ্রভু এসে পাল্টে দেন ভাব, করবে হাতি দিয়ে তাকে রথটা না হতো। গুন্ডিচা মন্দির বানানো হচ্ছে, কিন্তু রাজার কর্মচারী দিয়ে সাপ কাপ ধোয়া ধুই কর। মহাপ্রভু যখন ওখানে যান তখন ভাওটা পাল্টে দিয়ে পড়লেন কি, বহুদিনে পরে গোপীরা ব্রজগোপীরা সূর্যগ্রহণের সময় শুনল যে কৃষ্ণ গিয়েছেন
কুরুক্ষেত্রে,
কুরুক্ষেত্রে বৃদ্ধদেরকে ছেড়ে আর কতগুলি রক্ষার জন্য লোক ছোড়ে, ব্রজের যত গোপ গোপী রাধিকা ললিতা বিশাখা ইত্যাদি সব গরু গাড়িতে করে আর চলে গেল কুরুক্ষেত্রে। কৃষ্ণ আগেতে আছেন, যেদিনে গ্রহণ লাগলো সকলেই স্নান স্নান করে দান পুণ্য সব কর্ম, তারপরে ওই ওই দিনে ওরা ব্রজবাসীরা পৌঁছেছে, তখন কৃষ্ণ পাণ্ডবগণের সঙ্গে কুন্তির সঙ্গে ভীষ্ম আর বড় বড় ঋষিরা সব এসেছিল কৃষ্ণ দর্শনের জন্য, তার সঙ্গে মিলামিলি করছে, তার সঙ্গে কথা বলা। আর ইতিমধ্যে শুনলেন ও ব্রজ থেকে নন্দবাবা যশোদা মাইয়া আর সব গোপীরা এসেছে, বা সঙ্গে সঙ্গে ওদের সঙ্গে কথা বলা ছেড়ে দিয়ে দৌড়লেন ওদিকে, বদেও তার পিছিয়ে পিছিয়ে গেলেন। ওখানে গাড়ি থেকে নেবে নন্দ যশোদা আর সব গোপ, কৃষ্ণ হা হা দাস করতে করতে চন্দন করতে 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 যশোদা মায়ের চলিতে বসে গেছে, আর যশোদা মা হা পুত্র হা পুত্র খুব জোরে চন্দন করতে লাগে। বলদে প্রভু নন্দবাবার চরণে পরে তিনিও কাঁদতে লাগে, ওরাও কাঁদতে লাগে। সেই সময়তে বর্ণন করা আছে আপুষ্যতে না কৃষ্ণ গোপ্যশ্চ কৃষ্ণ উপলব্ধ চিরাত অভীষ্ট যত প্রেক্ষণে বিশেষ পক্ষ কৃতম সফল দৃগভি হৃদি কৃতম পরিরভ্যা তদ্ভাব মাপু নিত্য যুজা, যারা নিত্য যোগী মনকে নির্মল করে দিয়ে তার চরণকে দর্শন করতে পারে, সেই কৃষ্ণকে বহুদিন পরে মিলন হওয়াতে এরা চোখের হৃদয় নিয়ে গেল আর কৃষ্ণকে আলিঙ্গন করে, তারা ওর মধ্যে থেকে হৃদয়ের তাপ ইত্যাদি দূর করে। ওই কৃষ্ণের সঙ্গে মিলন হওয়া প্রথমে নন্দ যশোদার সঙ্গে, গোপীরা বহু দূর পর্যন্ত ধৈর্য ধারণ করে এসছে, এখানে আর ধৈর্য ধারণ করতে পারছে না, প্রাণ কণ্ঠক হয়ে ললিতা বিশাখা এইসব। তখন যশোদা মা বুঝতে পারল যে এরাও মিলন না করলে তো মরে যাবে, আর এদিকে দেবকী মা এসে দেখলো যে যশোদা মাইয়া খুব জোরে কাঁদছে হা পুত্র হা পুত্র বলে, আর কৃষ্ণ মা বলে চন্দন করছে, তুই তো মনে হচ্ছে যে সে কৃষ্ণ জানে না যে আমি তার মা, যশোদাকে মা মনে করছে। তখন তিনি বলেন যে হে যশোদে তুমি ধন্য যে আমার পুত্রকে তুমি পালন লালন করেছ নিজের পুত্রের মতো, আর আমার পুত্র তোমাকেই জানছে
মা বলে।
কেন বললেন? কৃষ্ণের জন্য, যে কৃষ্ণ বুঝুক যে আমি আমার আমার পুত্র। তখন রহিম মাইয়া আসে, দেখলেন যে সে এটা গড়বড় করবে, ওকে বলেন যে পাণ্ডবরা কুন্তি মাইয়া ইত্যাদি আসেছে, চলো ওর সঙ্গে আতিথ্য সৎকার করতে হবে। ওদেরকে দেবকী মাকে নিয়ে চলে গেলেন, আর যশোদা মা বলদেবকে নিয়ে যে গোপীগণের সঙ্গে একান্তে মিলনের অবসর দিতে মানে তো মরে যাবে, উনিও চলে গেল। তখন গোপীদের সঙ্গে কৃষ্ণের মিলন হল, তখন তিনি বললেন যে সে ওহো তোমার সঙ্গে আমি তোমাদের সঙ্গে আমি বহু অন্যায় করেছি, আমার জন্য ঘর বার সব তোমরা ছেড়ে দিলে, পতি ছেড়ে দিলে, লোক ধর্ম লজ্জা গুরুজনের ভয় সব ছেড়ে দিয়ে আমার সঙ্গে তোমারা মিলিত হল, কিন্তু আমি ব্রজ ছেড়ে দিয়ে মথুরা ছেড়ে দিয়ে বহু দূরে এখানে এসেছি, বহু বিবাহ করেছি, কেবল তোমাদের স্মৃতি জন্য করেছি, তোমারই মতন আছেন বলে স্মৃতির জন্য বিবাহ, আমার সুখের জন্য অতএব আমাকে দোষারোপণ করবে। ভক্তি হেতু ভূতানাম অমৃতত্বায় কল্পিত, এই যে ভক্তি জীবের পক্ষে অমৃত স্বরূপ, সংসারের মধ্যে এই সংসার করে দিন রাত তার মধ্যে ব্যস্ত হয়ে আবার ফের জন্ম জন্মান্তর হয়ে বৃদ্ধবাস তারছে, রোগ হচ্ছে আর ফের মরছে, আবার ফের জন্ম গ্রহণ করছে, কখনো শুকর টুকর গাধা ভেড়া টুকর এইসব জন্ম হচ্ছে, তার মধ্যে আসক্ত থাকছে। কিন্তু ভক্তি যদি হয়ে যায় সেটি অমৃত স্বরূপ, আমার বৈকুণ্ঠ গতি তাহার প্রাপ্ত হয়ে যায়। আর তার মধ্যে যদি স্নেহ হয়ে যায়, স্নেহ কোথায়, প্রেমে পরে প্রেম স্নেহ বহু উঁচু, যদি স্নেহ হয়ে যায় তাহলে আমাকে শীঘ্রই মিলে যায়। তোমাদের তো স্নেহ আছে, আমি তোমাদের থেকে দূরে নেই নিকটে আমি আছি, তোমরা ভাবো না, দেখো আমার ধ্যান করবে, আর আমার ধ্যান করলে তোমরা আমাকে দেখবে যে সে তোমার কাছেই আছে। যেরকম হয় মাটি ঘোড়া করে দিয়া যায়, ঘোড়াটা মাটি ছাড়া আর কিছু নাই, সর্বত্র মাটি মাটি, ওই রকম হ্যাঁ আমার ছাড়া জগতে কিছুই নাই, তোমাদের অন্তরে বাহিরে ভিতরে সব সময় তোমরা আমার ধ্যান করবে। তখন রোগীরা কিছু মান করে ক্রোধিত হয়ে বললো, আহুষ্চতে নদী নাম পদার বিন্দম যোগেশ্বরৈরপি সংসার মধ্যে পড়ে আছে, আপনার নাম আর আপনি একমাত্র তাহাদের গতি, তারা ধ্যান করু, আমরা যোগী নেই, বাল্যকাল থেকে তোমার সঙ্গে আমরা আছি, একসঙ্গে তো খেলাধুলা সব করেছি, আমরা তোমাকে ভুলে যেতে চাই, ভুলতে পারি না। আর আমাদেরকে বলছে যে ধ্যান করতে, আমার তো চব্বিশ ঘন্টা আপনারই স্মরণ হয়ে ভুলতে পারছি না। যদি তুমি মনেতে যোগী করার মনেতে উদিত হও, তাহলে আমরা প্রার্থনা করি আনের হৃদয়ে মন আর মন মন ভেঞ্জা, তাহে তোমার চরণ করাও উদয়,
তবে তোমার পূর্ণ কৃপা মানি,
পূর্ণ কৃপা। দেখো আমাদের মন বৃন্দাবন, অন্য লোকের মন কোথায়, অন্য লোকের মন ঘর গৃহস্থিতে পুত্র পরিবারেতে ডুবে আছে, এই সংসারেতে নষ্ট সংসারেতে, আর আমাদের মন হচ্ছে নির্মল বৃন্দাবন। যদি আমাদের মনেতে উদিত হতে চাও তাহলে বৃন্দাবন, এখানে হাতি ঘোড়া আশ্চর্য কুমার বসুদেব দেবকী ভীষণ পিতামহ পাণ্ডব সব লোক ঋষি মহর্ষি, এখানে সেই তুমি সেই আমি মিলন হচ্ছে, কিন্তু সেই আনন্দ নিরান যেখানেতে বেতসি তলু তলে ওইটি আর রূপ গোস্বামী তাকে রূপক দিয়ে বুঝিয়ে দিলেন না, যেখানে যমুনা নদী বংশী বর সেখানে নির্মল যমুনার জল সব খুব বিকশিত, কয়াল কুহু কুহু করছে, ময়ূর নৃত্য করছে, সেখানে তোমার সঙ্গে আমাদের যে মিলন হয় তাতে যে আনন্দ একান্তে এখানে সে আনন্দ। অতএ তুমি আমাদের মনেতে অর্থাৎ বৃন্দাবনেতে যদি চলো তাহলে তোমার পূর্ণ কৃপা, কৃষ্ণ বলে আচ্ছা। তখন তাহার মনের কি রথের উপরে কৃষ্ণকে বসিয়ে রথ, কিন্তু কি রথ, মন ধন্যা প্রজাস্ত্রিয়ান চিত্তের উপরে তে রথের উপরে বসিয়ে দিয়া টানতে টানতে কুরুক্ষেত্র থেকে নিয়ে আসছে এই
বৃন্দাবন।
এইটি মহাপ্রভু ভাও আর একটা কি এর সঙ্গে জুড়ি আর একটা ভাও জোড়া নার্জারি আগেতে বিরাট কত 84 কৃষ্ণ সব থেকে ভালো
কীর্তন করবে
তারপর
গৌরাঙ্গের
মধুর লীলা গান গাইলে
সীতা দেবী ইত্যাদি সঙ্গে থাকে, ভাইরা তাহার থাকে, আর আমি তাহাকে ইচ্ছা করি যে আলিঙ্গন করবো, এক আসনে তো বসে আমি কৃষ্ণের সঙ্গে খেতে পারি না, বহু দূরে থাকে, তার চরণে কোনো সময়তে সেবা করবার সুযোগ হয়। যদি দেখতে চান তাহলে যাও পাণ্ডবের নিকটে, ওইখানে অর্জুনকে দেখবেন, দ্রৌপদীকে দেখবেন, পাঁচু পাণ্ডবকে দেখবেন কিরকম সেবা করে। ওইখানে গেলেন বিড়া বাদন করতে করতে, পাণ্ডবরা তো খুব শ্রেষ্ঠ, কৃষ্ণের নিজেই তাদের রথ সঞ্চালন করে, ঘোড়াদের পায়ে দাবান, অর্জুন বলে যে এখানে আর রথ নিয়ে চলো, তো ওইখানে সাথী হয়ে দাসের মতন রথ নিয়ে নিজের ভগ্নির শাদী করে দিয়েছেন কৃষ্ণ অর্জুনের সঙ্গে, ওরাই শ্রেষ্ঠ। ওর কাছে গেলেন, ওখানে দেখেন অর্জুন আর কৃষ্ণ এক পলঙ্কেতে শুয়ে আছে, একদিকে কৃষ্ণের মাথা অন্যদিকে অর্জুনের মাথা, কৃষ্ণের চরণ অর্জুনের এখান থেকে ওদিকে গিয়েছে, আর ওখানে দ্রৌপদী
সুভদ্রা
ইত্যাদি পায় দাবাচ্ছে, আর অন্যদিকে অর্জুনের পায়ে এই দিকে কৃষ্ণের বুকে হয়ে চলেছে এক পলঙ্ক, আর অন্যদিকে রুক্মিণী সত্যভামা ইত্যাদি তার পাদের সেবা, আর কৃষ্ণের রোম রোম অর্জুনের রোম রোম থেকে কৃষ্ণ কৃষ্ণ দেখে তিনি আশ্চর্য, ও এই সব থেকে বেশি। তখন অর্জুন কৃষ্ণ অর্জুন কৃষ্ণ পাণ্ডব কৃষ্ণ এইরকম বলতে লাগলেন। তারপরে পরবর্তীকালে ধুমটুম ভাঙলেন, অর্জুন আর যুধিষ্ঠির পাঁচ পাণ্ডব বললেন, ও আমরা কোথায় ধন্য, তুমি ধন্য দেখছো আমাকে বলছ, আমার তো তাহার একটু প্রিয় নেই, এই তো দ্বারকা কখনো চলে যান আমাদেরকে ছেড়ে, আর আমাদের উপরে দেখছো যে কত বিপত্তি পড়েছে, যে দ্রৌপদীকে লগ্ন করবার চেষ্টা হয়েছে, লক্ষা গৃহেতে আমাদেরকে জ্বালাইবা পুড়াইবার সব ব্যবস্থা হয়েছে, ভীমকে বিষ দেওয়া হচ্ছে লড্ডুতে, আর জুয়া খেলিয়ে কপট ভাবেতে সব কিছু নিয়ে নিল, তা আমরা কোথায়। তারপরে তিনি বললেন যে উদ্ধব সব থেকে শ্রেষ্ঠ, যদি যাও দেখো উদ্ধব তাহার মন্ত্রী তাহার সভাসদ তাহার
উপদেশক
উপদেশক ভাই সব কিছু, কৃষ্ণ নিজে বলেছে হে উদ্ধব আমার যত প্রিয় আমার
ভাই এবং লক্ষ্মী দেবী
ভাই শঙ্কর্ষণ লক্ষ্মী ব্রহ্মা শঙ্কর এমনকি আমার আত্মাও তত প্রিয় নেয় যত প্রিয়। উনি যে বললেন যে উদ্ধব আপনি কৃষ্ণের সব থেকে প্রিয়, কিন্তু আপনি সবসময় কৃষ্ণের সেবা করেন, বলবেন না আমি ব্রজেতে গিয়েছি আমি জানতাম যে সে আমি সব থেকে বড় কৃষ্ণের ভক্ত কৃষ্ণের প্রিয়তম, কিন্তু যখন ব্রজে গিয়ে আমার মোহ ভঙ্গ হয়ে গেল, সেখানে দেখি নন্দবাবা যশোদার কৃষ্ণের প্রতি প্রেম, তখন হিমালয় পর্বতকে কেউ দেখে তো টুপি পড়ে যাবে এত, আমি ব্রজের একটা তীর্ণ হতে পারলাম, গোপীরা কৃষ্ণকে কিরকম ভালোবাসি যে বসায় উঠায়, আর কৃষ্ণ নিজে থেকে বলছেন না পারে হম নির্বদ্ধ, আমাদের জীবন ব্রহ্মা মতন লাভ করে আমি গোপীগণের ঋণ থেকে মুক্ত হতে পারি, তারা নিজে কৃপা করে দিয়ে সব গুণেতে আমাকে যদি ঋণী করে উঋণ করে দেয় তথাপি আমি ঋণী থাকি, কৃষ্ণ বলেছেন। এই জন্য বলেছেন যে বন্দে নন্দ ব্রজস স্ত্রীলাল পাদরেণ তাহাদের চরণের একটি ধুলিকে বন্দনা করছে আমি বলেছি, অতএব ওরাই সব থেকে। তারপরে ওখানে আসেন সব গোপীগণের কাছে, গোপীগণের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কে, অনেয়ারাধিত নীলম ভগবান হরি ঈশ্বর, যত গোপী আছে তার মধ্যে কৃষ্ণ যাকে রাসস্থলিতে একলা নিয়ে তাকে বেরিয়ে গেছেন, তার শৃঙ্গার করছেন তার কেশ প্রসাধন করছেন, ওই গোপী সব থেকে শেষ। তখন গোপীগণের মোহ ভেঙে ভঙ্গ হয়ে গেল, যেটা ছিল যে সে কৃষ্ণ আমার সঙ্গেই নৃত্য করেন আমি সব থেকে সৌভাগ্যবতী, এই মোহ ভঙ্গ হল, আর রাধিকার প্রসাধন ইত্যাদি করে তাহার মান প্রসাধন করে, অতএব সব থেকে শ্রেষ্ঠকে এই রাধিকা কৃষ্ণের প্রিয়তমা। নারদ তথা আনন্দিত হয়ে বীণা বাজাইতে বাজাইতে নারদ মুনি বাজায় বীণা রাধিকা রমণ। এই জন্য সব থেকে কে প্রিয় প্রিয়তমা শ্রীমতী রানী, ওর থেকে বেশি গৌর। হ্যাঁ, এই ভাব তিনি দর্শন করবেন, কিন্তু একটি ভাব ছুটে যাচ্ছে কালকে বলবে।
গৌতমানন্দে।